Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, 2015 সালে অভিবাসন সংকট এবং আইসিস হুমকি। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। যেমনটি আপনারা শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় 2015 সালের অভিবাসন সংকট ও আইসিস হুমকি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনজন বিশিষ্ট অতিথি। ঢাকা থেকে যোগ দিচ্ছেন সাবেক মেজর জেনারেল আব্দুর রশিদ, ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক। মেজর জেনারেল রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন ভারতীয় পুলিশ বিভাগের সাবেক আধিকারিক নিরাপত্তা বিশেষজ্ঞ সন্ধি মুখার্জি। মিস্টার মুখার্জি, সন্ধি মুখার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
নমস্কার। আরও যোগ দিচ্ছেন আমেরিকা থেকে ডক্টর আলী রিয়াজ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আর সেই সঙ্গে শ্রোতারা যারা অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। 2016 সাল আসন্ন প্রায়। আশা নিরাশা, নানা ঘটনা, দুর্ঘটনা এবং বৈচিত্র্যের মাঝে আমরা প্রায় 2015 সালের দ্বারপ্রান্তে এসে পৌঁছে গিয়েছি। তবে নানা গুরুত্বপূর্ণ ঘটনার মাঝে যে দুটি বিষয় বিশ্ববাসীকে নাড়া দিয়েছে, ভাবিয়ে তুলেছে, তার একটি হচ্ছে অভিবাসন সংকট, অপরটি আইসিস হুমকি, যা দেশ কাল পাত্র ছাপিয়ে বিশ্বজনীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর তারই সূত্র ধরে আমাদের শ্রোতা বন্ধুদের প্রশ্ন জিজ্ঞাসা এবং বিশেষজ্ঞদের আলোচনা নিয়ে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। ইতিমধ্যেই টেলিফোন কল আসতে শুরু হয়ে গেছে, আমরা টেলিফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো।
আমি ঢাকা থেকে বলছি, আমার নাম জাহিদ মুস্তাফা। আমার তো জানার বিষয় আছে, বিশ্বজুড়ে বিদায়ী বছরের সবচেয়ে বড় দুটি সমস্যা আক্রান্ত মানব জাতি, এর একটি হচ্ছে অভিবাসন বা শরণার্থী সমস্যা, আর অন্যটি হচ্ছে ইসলামী স্টেট নামক জঙ্গি গোষ্ঠী। শরণার্থী সমস্যা তীব্র আকার ধারণের পেছনে সবচেয়ে বড় কারণ মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ইয়েমেনে যুদ্ধ, ইরাক, লিবিয়ায় অস্থিতিশীলতা, প্রাচ্যের আফগানিস্তান সমস্যা ইত্যাদি। এসব সমস্যা সৃষ্টির পেছনে পশ্চিমা দেশগুলোর যুদ্ধনীতির দায় আছে বলে আমি মনে করি। এ দায় কিভাবে মোচন করবে পশ্চিমা দেশগুলো, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আইএস সৃষ্টির পেছনে উন্নত দেশগুলোর নানা বৈষম্যমূলক নীতির দায় আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ইরাকি শাসক হটানো, সিরিয়ার সরকার হটানোর জন্য যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে আইএস। এই আইএস উৎখাতের জন্য কিভাবে উন্নত দেশগুলো তাদের ভূমিকা পালন করতে পারে?
বিশেষজ্ঞদের কাছে যাওয়ার আগে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের টেলিফোনের থেকে আমার মনে হয় আপনাদের টেলিফোন সাউন্ডটা একটু বেশি আছে, উঁচুতে আছে, যার জন্য একো সাউন্ড হচ্ছে, অথবা অনেক সময় দেখা যায় স্পিকার ফোনে থাকলেও একো সাউন্ডটা আসে। তো আপনাদের যাদের ফোনই স্পিকার ফোনে আছে, আপনারা যদি স্পিকারটা বন্ধ করে দিতেন তাহলে মনে হয় এই একোটা হতো না এবং শ্রোতাদের শুনতে আরো ভালো হতো এবং আপনারাও আপনাদের শ্রোতাদের প্রশ্ন শুনতে পারতেন আরো ভালোভাবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যারই ফোনই স্পিকার ফোনে আছে একটু যদি স্পিকার ফোনটা বন্ধ করে দিতেন ভালো হয়। তো বিশেষজ্ঞরা, আপনারা তো নিশ্চয় শুনেছেন প্রশ্নটি, জাহিদ মোস্তফা ঢাকা থেকে করেছেন, এবং শরণার্থীর সমস্যা মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ইয়েমেন ইত্যাদি জায়গা থেকে শরণার্থীরা যাচ্ছেন এবং পশ্চিমা দেশের যুদ্ধনীতি সম্পর্কে উনি প্রশ্ন করেছেন। তো প্রথমেই আমি যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে।
জি, ধন্যবাদ। প্রশ্ন দুটো, একটা হচ্ছে যে এই অভিবাসন সমস্যা, এবং অভিবাসন সমস্যার ক্ষেত্রে নিঃসন্দেহে এই যে বছর 2015 সালে এই সমস্যাটা একটা ব্যাপক রূপ লাভ করেছে। সর্বশেষ যে সমস্ত তথ্য আমরা জানি জাতিসংঘের টিচে বুধবার পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে যে কেবলমাত্র নৌপথেই ইউরোপে প্রায় 10 লাখ লোক অভিবাসী হিসেবে এসেছে, এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে আসলে সিরিয়া পরিস্থিতি, অর্থাৎ মধ্যপ্রাচ্য পরিস্থিতি। প্রায় 49% লোক এসছেন সিরিয়ার থেকে, যেটা জানা যাচ্ছে, 21% লোক এসছেন আফগানিস্তান থেকে, এবং এর মাঝখানে প্রায় 4,000 লোক মারাও গেছেন। এখন এই সমস্যাটা আসলে আলাদা করে দেখবার কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে এটা যদি মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষত সিরিয়া এবং ইরাক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে দেখতে হবে। অর্থাৎ ওইখানে যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে সেটাই আসলে মানুষকে বাধ্য করছে তার নিজ নিজ দেশ থেকে দেশত্যাগ করে অভিবাসী হতে। ফলে ওই ওই নিরাপত্তা পরিস্থিতির মোকাবেলা না করে, অর্থাৎ আইসিস যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা, এবং সিরিয়ায় যে গৃহযুদ্ধের পরিস্থিতি সেটা, ইরাকে যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সেটা, এগুলিকে মোকাবেলা না করে আসলে এই যে মাইগ্রেশনের সমস্যা, অভিবাসনের সমস্যা, এটাকে মোকাবেলা করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আইসিস কে মোকাবেলা করা অথবা সিরিয়া পরিস্থিতি মোকাবেলা করার উপায়টা। যিনি প্রশ্ন করেছেন তিনি অবশ্যই নিঃসন্দেহে একটা একটা একদিকে অঙ্গুলি সংকেত করেছেন, সেটা হচ্ছে যে পশ্চিমা দেশগুলো, নিঃসন্দেহে পশ্চিমা দেশগুলোর দায় দায়িত্ব রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরাকে 2003 সালের যে অভিযান এবং পরবর্তী সময় কোন রকম রাজনৈতিক সমাধানে আসতে ব্যর্থতা, সেটা একটা অন্যতম কারণ আইসিসের উত্থানের পেছনে। কিন্তু সেটাই একমাত্র কারণ হিসেবে বিবেচনা করার কোন কারণ, কারণ হচ্ছে যে ইরাকে যদি একটি সকলের অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা তৈরি করা যেত তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। সেটা সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ব্যর্থতার পাশাপাশি ইরাকেরও দায় দায়িত্ব রয়েছে। সিরিয়া পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর যে নীতি, সেই নীতির ক্ষেত্রে একটা বড় রকমের সংকট যেটা বা বড় রকমের দুর্বলতা যেটা থেকেছে সেটা হচ্ছে তারা সুস্পষ্টভাবে কোনো নীতি আসলে গ্রহণ করেনি। একদিকে বিদ্রোহীদেরকে সমর্থন দেওয়া হয়েছে কিন্তু বিদ্রোহী কারা তারা খুব সুস্পষ্টভাবে বোঝা যায়। ফলে সিরিয়ার জনগণের মধ্যে আসাদ সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ এবং বিক্ষোভ ছিল, এবং বিক্ষোভটা আসলে শুরু হয়েছিল অভ্যন্তরীণ ভাবে, পরবর্তী সময়ে দেশের বাইরের শক্তিগুলির সঙ্গে যুক্ত হয়ে এখন সেই সমস্যার সমাধানের জন্য একটা আলোচনা চলছে এবং আমি আশা করি যে সেই আলোচনায় সাফল্য লাভ করা সম্ভব হবে। যদি সেটা হয়, অর্থাৎ সিরিয়া পরিস্থিতি যদি রাজনৈতিক সমাধান করা যায়, তাহলেই আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে। আমি বারবার যেটা বলি এবং যেটা আমি মনে করি সেটা হচ্ছে এগুলির কোন সামরিক সমাধান নেই, সামরিক সমাধান হচ্ছে একটা অংশ সামরিক অভিযান, মূল সমস্যাটা হচ্ছে রাজনৈতিক সমস্যার সমাধান না করে, সিরিয়া পরিস্থিতি রাজনৈতিক সমস্যার সমাধান না করে ইরাকে একটি সকলের অংশগ্রহণমূলক ব্যবস্থা তৈরি না করে আসলে কেবলমাত্র সামরিক ভাবে আইএসকে পর্যদস্থ করা যাবে আমি তো মনে করি না, এবং সেদিকে আসলে নজর দেওয়া দরকার এবং আমি আশা করছি সেদিকে নজর দেওয়া হচ্ছে আর কি।
ধন্যবাদ অধ্যাপক রিয়াজ। আমরা যাচ্ছি মেজর জেনারেল শরীফের কাছে।
ধন্যবাদ, তিনি ভালোই বলেছেন, আমি তার সাথে একটু যুক্ত করতে যাচ্ছি। সেটি হলো যে আমরা যদি তাকিয়ে দেখি পশ্চিমা বিশ্বের দায় তারা এড়াতে পারে না, এটি ঠিক। তার কারণ হচ্ছে যে ইরাক দখলের পরে যে পশ্চাদ্দাম যে কি ব্যবস্থা ওইখানে স্থাপিত করা হবে সেরকম কোন পরিকল্পনার কোন চিহ্ন আমরা পাইনি, যার ফলে সেটি কিছুটা ফায়ার ফাইটিং এর মতো আর কি, যে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া সেভাবে এটি এগিয়েছে, তো যার ফলে এই অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। সেখান থেকে আমরা দেখেছি আবার আসাদ সরকারকে নিয়ে, বাশার আল আসাদ যে প্রেসিডেন্ট সিরিয়ার, তাকে পশ্চিমা সরকার পছন্দ করে না, রাশিয়া পছন্দ করে। তো এখন হচ্ছে যে পছন্দের সরকার যদি বসাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে কিছু বিষয়কে সবসময় সামনে আনা হয়, সেটি হলো একটি গণতন্ত্রের ঘাটতির কথা বলা হয়, হিউম্যান রাইটস এর কথা বলা হয়, সুশাসনের কথা বলা হয়। কিন্তু ওখানে এগুলো পছন্দের সরকার চলে যাওয়ার পরে যে স্থিতিশীলতা থাকবে কিনা, এটিকে পুনঃস্থাপিত রাখা যাবে কিনা, সেটির ব্যাপারে আমার মনে হয় খুব যে বড় চিন্তা করা হয়েছে সেটি আমি মনে করি না। তাছাড়াও ওইখানকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইরান একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, তো ইরানকে নিয়ে খেলতে গিয়ে যে পররাষ্ট্র নীতি নেওয়া হয়েছে সেগুলো আমার মনে হয় এর পেছনে কিছুটা অগ্নিকে ভীত সংযোজন করেছে, যার ফলে এই পরিস্থিতিতে যখন মানুষ জীবনের নিরাপত্তা পাবে না তো সে বাঁচার চেষ্টা করবেই, তো সেই ক্ষেত্রে অভিবাসন সংকট সৃষ্টি হয়েছে। মানুষ ডেসপারেট, তার বাস্তব স্ত্রী পুরুষের বাস্তবিকতা ত্যাগ করে সে সমুদ্র পাড়ি দিচ্ছে, যখন যাচ্ছে তখন এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে আরেকটি শক্তি যারা এই আইএস গোষ্ঠী তারা ইসলামের নাম ধরে তারা এদিকে বর্বর একটা শক্তি তৈরি করেছে, এবং এই শক্তিটাও যদি কোনো স্ট্রাগল কোনো ফর্ম হতো তাহলে কারণ মানুষ সেখানে থাকতে চাইতো, মানুষ তো সেখানে থাকতে চাচ্ছে না, সেই জন্য এই শক্তিটাকে নির্মূল করাটা হচ্ছে মধ্যপ্রাচ্য সমাধানের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে ডক্টর আলী দিয়াস বলেছেন যে শান্তিপূর্ণ উদ্যোগ চলছে, আমরা দেখেছি জাতিসংঘ অনুমোদন করেছে, এখন আসাদ সরকারকে নিয়ে অনেক বিবাদ বা বিরোধ আছে, সেটি সমাধান করতে পারলে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানই আমরা চাই, কিন্তু রাজনৈতিক সমাধানের মধ্যে কিন্তু আয়েস নেই, সেটি খেয়াল রাখতে হবে। তো আয়েসের ক্ষেত্রে আপনি রাজনৈতিক সমাধানে যাচ্ছেন না শক্তি প্রয়োগ করছেন, আমার মনে হয় এখন পর্যন্ত শক্তি প্রয়োগের বিষয়টি সবার মাথায় আছে, এবং আসলে দানবীয় শক্তিকে আপনি শক্তি প্রয়োগ না করে কেমন করে শান্তি স্থাপন করবেন সেটি একটি বড় প্রশ্ন। আয়েস আসলে একটি দানব, সেখানে আমার মনে হয় যে আয়েস নির্মূল করার জন্য অন্যান্য শক্তির যদি আমরা একটা ইউনিফিকেশন দেখি এবং বিশ্ব শক্তিগুলো পরাশক্তিগুলোর মধ্যে একটি মতৈক্য দেখি, তাহলে আমার মনে হয় যে এখানকার সহিংসতা কমিয়ে স্থিতিশীলতা ফেরত আসলে এই যে অভিবাসন সংকট এখান থেকে হয়তো বিশ্ব মুক্তি পেতে পারে।
ধন্যবাদ মিস্টার মুখার্জি।
হ্যাঁ,
আপনি কিছু বলুন।
আমার মতামত কথা বলছি।
জি,
আমরা তো বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বছর ধরে খুব জটিল একটি পরিস্থিতি আন্তর্জাতিকভাবে যার শিকার এবং কষ্ট পাচ্ছেন অজস্র সাধারণ মানুষ, যারা নিজের জীবন নিয়ে, নিজের পরিবার পরিজন, নিজের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত থাকেন। হঠাৎ একটি রাজনৈতিক পরিস্থিতির একটি পরিবর্তন হলো এবং এটি জটিল ভয়ঙ্কর পরিস্থিতি যার সম্মুখীন হন তারা সবাই। তাদের নিজেদের কিছু করার থাকে না, কিন্তু যার পরিস্থিতির শিকার হয়ে যা কষ্ট যা পান বা পেয়েছেন আমরা তো এখন দেখছি এবং অতীতের আমরা বিভিন্ন ঐতিহাসিক সময় এগুলো তৈরি হয়েছে। প্রধানত দুটো কারণ, একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় অনেকগুলো কারণে। প্রধানত আমরা দেখেছি যে এই বেশ বড় কতগুলো ঘটনায় শক্তিশালী যে দেশ তাদের গোপন এজেন্ডা থাকে এবং তাদের নিজেদের সুবিধার্থে একটা করে কোনো ইস্যু তারা বাইরে বলেন এবং সেটাকে সামনে এগিয়ে নিয়ে তারা সেই দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করেন এবং সব থেকে এবং তারা সুবিধা মতো কোন একটি দল থাকে যারা ক্ষমতা দখলে নেই, ক্ষমতায় নেই এবং ক্ষমতা দখল করতে চান, তাদের ওরা সঙ্গে নিয়ে নেন এবং এটাই সব থেকে সেই দেশটির এবং তাকে ধরে তার দিক মানে তাকে সাহায্য করার নামে তারা রাজনৈতিক হস্তক্ষেপ করে তারপর যে পরিস্থিতি তৈরি হয় আমরা তো অনেকগুলো দেশে দেখেছি। এবং আর একটা প্রধানত ধর্মীয় উগ্রবাদ, এবং মানে কোনটার জন্য যে কোনটা বলা খুব শক্ত, কিন্তু ধীরে ধীরে এভাবেই এসে দাঁড়ায়। এবং তার আমরা আফগানিস্তান, আমরা অতীত তো বহু অতীতে আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও কোথাও মানে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রকম তাদের বিশেষত্ব বৈশিষ্ট্য সেটিকে নিয়ে একটা করে জটিলতা তৈরি হয়। তো আমার মনে হচ্ছে সব থেকে প্রথম তো যে যে অতীতের যে ঘটনাগুলো ঘটেছে, আমি প্রথমেই বলি খুব ধন্যবাদ দিই আমি এই আমাদের ভয়েস অফ আমেরিকার এই অনুষ্ঠানটিকে, অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত সময় উপযোগী, এই সময় হওয়া দরকার ছিল। এবং এটা আর বড় জিনিস হচ্ছে যে ইতিহাস থেকে পুরনো যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সততার সঙ্গে বিশ্লেষণ এবং পরে এটা সাধারণ মানুষদের মধ্যে শুধু নিজের দেশে না সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। প্রতিদেশের যে যে বড় দেশগুলি শক্তিশালী তারা তো গণতন্ত্র আছেন, সুতরাং মানুষরা অনেক সময় বোঝেন না তাদের রাষ্ট্রে রাষ্ট্র বা সরকার যে যা করেন সেটা যে হিডেন এজেন্ডা সেটা ওরা বোঝেন না কোনটার জন্য কোনটা করছেন। ইরাক তাদের নিজস্ব দেশ ছিল, তাদের সরকার ছিল, একটা ব্যবস্থা ছিল, হঠাৎ সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠান নামে ওই পশ্চিমী শক্তি তারা এসে তারা যেভাবে শুরু করলো এবং কিছু কিছু একটা অংশের তারা যে সাহায্য পেয়ে, এবং এইগুলো কিন্তু ওই সব দেশগুলো তো প্রচার করা খুব দরকার, ঐতিহাসিক বিশ্লেষণ এবং অতীতে কি হয়েছে, কেন সেখানকার মানুষেরা নিজের দেশে সরকারকে ওরা বাধা দেবেন না যে এগুলো করার জন্য, দেখুন ওই দেশগুলি ধ্বংস হয়েছে, কত মানুষ কষ্ট পেয়েছে এবং আপনাদেরও কত যারা সৈন্য হিসেবে পাঠানো হয়েছে কিছু মানুষের তাদের স্বার্থে বা তাদের ক্ষমতা থাকার স্বার্থে, এটা আপনারা বুঝুন, আপনারা সরকারকে আটকান। এটা মনে হয় এটা মানে অন্যান্য চেষ্টার সঙ্গে এটা আগামী দিনের জন্য খুব প্রয়োজন। বারবার যেমন আমরা বাঙালিরা, ধরুন আমরা বাঙালিরাও আমরা দেখেছি যে আমরা বাঙালি জাতি হিন্দু মুসলিম নির্বিশেষে কিভাবে চল্লিশ দশক এবং সেই সময়কার অস্থিরতা হয়ে তারপর দেশভাগ, তারপরে কত অজস্র মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে বিনা কারণে তারা হঠাৎ শুনলেন কিছু দল, কিছু গোষ্ঠীপতি, কিছু নেতৃত্ব, তারা কোনটা কিভাবে ভাবলেন, ভেবে একটা পরিস্থিতি হলো, কত কিছুটা বোঝেন, কিছুটা শোনেন, কিছুটা একটা ওই বিয়ের শিকার হলেন, কিছু একটা রিউমারের শিকার হলেন, হয়ে হতে হতে যেখানে দাঁড়ালো। আমরা তো এটা প্রতি দেখেছি বাঙালি জাতি বিশেষ করে, এবং আমি তো আন্তরিক ধন্যবাদ দিই বর্তমান বাংলাদেশি যে বহু মানুষ তারা যেভাবে আন্দোলন করছেন, শাহবাগের আন্দোলন পৃথিবীকে পথ দেখাচ্ছেন, যেটা যেভাবে ভাবতে হয় সব সঙ্গে, এবং যেভাবে এই এই আমাদের ধর্মীয় উগ্রবাদের শিকার না হয়ে সবটা যুক্তি দিয়ে ভেবে শান্তিতে এবং সেভাবে একটি সমাজ, একটি রাষ্ট্র চালানো যায়। এবং মনে হয় এই অন্যান্য যে চেষ্টা ইউনাইটেড নেশন চেষ্টা করছেন বা আমাদের বড় বা যে দেশগুলো তারা তো তাদের মতো করে করবে, তাও একটা চাপ তৈরি হচ্ছে।
মিস্টার মুখার্জি, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবারও ফিরছি। আমাদের আরো টেলিফোন কল আসতে শুরু করেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমাদের কাছে ফোন করেছেন মাসুম বিল্লা। মাসুম বিল্লা, হ্যালো,
আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে মাসুম বিল্লা।
আপনি বাংলাদেশের কোথা থেকে বলছেন?
আমি বাংলাদেশের গাজীপুর থেকে বলছি।
বলুন আপনার প্রশ্ন।
ভয়েস অফ আমেরিকাকে শুভেচ্ছা যে প্রতি সপ্তাহে আপনি ভালো অনুষ্ঠানের আয়োজন করেন। আজকের প্রসঙ্গটা খুবই সুন্দর এবং সাবলীল। আমি ধন্যবাদ জানাই ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা এবং এর খোলা কৌশলী এবং ইনস্টিটিউট।
ধন্যবাদ। আপনার প্রশ্নটি বলুন।
আমার প্রশ্নটা হলো যে বর্তমান বিশ্বে যুদ্ধ কেউ পছন্দ করে না।
আমি জানি, আমি যাচ্ছি।
এই যুদ্ধের কারণে শিশু সহ নানা শ্রেণীর পেশা মানুষ এবং দেশ খুশ হয়ে যাচ্ছে। আসলে এই যুদ্ধটা কাম্য নয়। বর্তমান বিশ্বে মানুষ এই যুদ্ধ থেকে মানে অবসান চায়। আসলে আমার প্রশ্নটা হলো যদি এই বিশ্বের ব্যবস্থাপনা এবং জাতিসংঘ অন্যান্য রাষ্ট্রের সবাই সক্রিয়ভাবে যদি যে যুদ্ধটা কেন লাগবে বা কেন হয় এটার কারণগুলো বিশ্লেষণ করে যুদ্ধটা যদি থামানো যেত আগে থেকেই পরিকল্পনা মাফিক, তাহলে মনে হয় না এত মানুষ আজকে এই বিপদের সম্মুখীন হবে। অনেকে মারা যাচ্ছে, দেশান্তরিত হচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে এটার প্রকৃত বিষয়গুলো উল্লেখ করে এবং এর নিরসন করাটা আমার মনে হয় ভালো হয়। আমার প্রশ্নটাই দেখি।
অনেক ধন্যবাদ। প্রশ্নটি নিয়ে যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে।
যে কোনো যুদ্ধই আসলে খুব মর্মান্তিক এবং বেদনাবহ,
এবং কেউই সেটা চায় না, কারোই কাম্য নয়, কিন্তু ঘটছে।
সে কারণে যে কোনো ধরনের এই ধরনের ধ্বংসাত্মক যে প্রক্রিয়া সেটা যদি আগে থেকে বন্ধ করা যায় সেটাই সকলের কাঙ্ক্ষিত। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যুদ্ধ আমরা তো শেষ পর্যন্ত অ্যাভয়েড করতে পারি না। মানে আমি যুদ্ধের পক্ষে বলছি, কিন্তু যে কোনো পরিস্থিতিতেই আসলে যেটা দেখায় শেষ পর্যন্ত কোনো কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে পরস্পরের মধ্যে সংঘাতে জড়িয়ে পরে লোকজন সংঘাত খুব যে এড়ানো যায় সেটা নয়, এড়াতে পারলে ভালো। ফলে আমি সেই কারণে বারবার যেটা জোর দিয়ে বলি সেটা হচ্ছে যে যুদ্ধ শেষ পর্যন্ত কোনো সমাধান নয়। যুদ্ধ একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা মানে হয়তো আংশিকভাবে প্রয়োজন হতেও পারে ক্ষেত্রে বিশেষ, অধিকাংশ ক্ষেত্রে এমনকি আংশিক প্রয়োজনীয়তাও মোকাবেলা করা যেতে পারে যদি আগে থেকে এই বিষয়ে মানে সুস্পষ্ট সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া তো। কিন্তু যুদ্ধ শুরু হলেও সংঘাতের সমাধান কিন্তু আসলে শেষ পর্যন্ত রাজনৈতিক, কারণ সমস্ত যুদ্ধ শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে সৃষ্টি হয়। এই যে পরিস্থিতির কথা আমরা যেটা জেনারেল রশিদও বলছিলেন যে আসলে ধরুন এই মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণটা, কারণটা হচ্ছে যে ওই অঞ্চলে আমরা দেখতে পেলাম যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা অনুপস্থিত। এখন স্থিতিশীলতা চাইবেন না গণতন্ত্র চাইবেন, সেই প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র 7 বছর ধরে সে একটি প্রশ্ন মোকাবেলা করেছে তার পররাষ্ট্রনীতিতে। মধ্যপ্রাচ্য প্রশ্নে এই যে যুক্তরাষ্ট্র ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষ করে আপনি যদি 50-এর দশক থেকে দেখেন একেবারে সর্বসাম্প্রতিক কাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতিটা ছিল যে তারা স্থিতিশীলতা পছন্দ করে। এখন স্থিতিশীলতা পছন্দ করলে কি দাঁড়ায়? স্থিতিশীলতা পছন্দ করলে আমরা দেখতে পাই যে মানে অথরিটেরিয়ান রেজিমগুলো যেগুলো আসলে অথরিটেরিয়ান সেগুলো টিকে যায়, সেটা আমরা আনোয়ার সাদাতের ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমস্যা,
এবং লিবিয়ার ক্ষেত্রেও বলা যেতে পারে যে আরব স্প্রিং
সেটা হয়েছে, ইরানের ক্ষেত্রে সেটা হয়েছে। আপনি দেখুন গোটা মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা যেটাকে আমরা বলি মেনাতে প্রায় হয়েছে, একসময় সেটা ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু মেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়েছে। ফলে আপনি স্থিতিশীলতার কথা বলার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র যখন স্থিতিশীলতা সমর্থন করেছে তখন আমরা তার বিরোধিতা করেছি, আমরা বলেছি যে সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়ে আপনি স্থিতিশীল হচ্ছেন, কিন্তু স্থিতিশীলের পরিণতি তার তার মানে মাসুলকে গুনছেন, মাসুল গুনছে সাধারণ মানুষ। আবার এখন পরিবর্তন করতে গিয়ে দেখা যাচ্ছে যে পরিবর্তন যেভাবে আশা করা হচ্ছিল সেভাবে ঘটেনি, ফলে মাঝামাঝি একটা ব্যবস্থাপনা করতে হচ্ছে। স্থিতিশীলতার নামে আপনি আসলে সাধারণ মানুষেরকে নিপীড়িত করা, তাদের অধিকার ছিনিয়ে নেওয়া সমর্থন করতে পারে, যদি তাই করতাম আমরা তাহলে তো গত 50 বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকেই সমর্থন করতে পারে, তাই না? তো সেটাও আবার বিবেচনায় রাখতে হবে।
আমরা এই একই প্রশ্ন নিয়ে যাচ্ছি যে মেজর জেনারেল শরীফের কাছে। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে পশ্চিমা বিশ্ব যদি চায়, অথবা যারা নেতৃস্থানীয় আছেন যেমন জাতিসংঘ অথবা পশ্চিমা বিশ্ব, এবং এই নেতারা যদি আরো সক্রিয় হন তাহলে যুদ্ধের অবসান ঘটানো যেতে পারে। এই প্রসঙ্গটি আপনি যদি আর একটু বাড়িয়ে বলেন কি করা যেতে পারে।
এখন হচ্ছে যে আমি দেখছি যে এই অস্থিতিশীলতা আর হচ্ছে আমাদের যে ভূ রাজনীতি, আন্তর্জাতিক ভূ রাজনীতি, এখানে আমি যেটা বলবো যে সদিচ্ছা তো একটি আছেই, আরেকটি হচ্ছে আন্তরিকতার অভাব। অর্থাৎ মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে একটি জায়গাতে বিশ্বের কোন স্থানে যদি অস্থিতিশীলতার জন্ম হয় তো সেটি সেই অঞ্চলে কেন্দ্রীভূত থাকবে, এটি মনে করা কিছু নেই। আমার মনে হয় অনেকেই এটি হয়তো মনে করেছেন আগে যে এটি তো আমার ঘাড়ে এসে পড়ছে না, ওইখানে অস্থিতিশীলতা থাকলে তাতে আমি এটাকে পুঁজি করে আমার ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারি। আমার মনে হয় এই এই নীতিটাই সবচেয়ে বেশি যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই অস্থিতিশীলতা থেকে জন্ম নেওয়া যেসব হুমকিগুলো, সেগুলো তো এখন সবাইকেই এটি আক্রমণ করছে, এটা পশ্চিমা বিশ্বকে যেমন করছে ঠিক তেমন করে আমাদের বাংলাদেশকেও করছে। আইএসের হুমকি, এটি তো আমরাও এখন এই হুমকিতে বিরাজ করছি। তো সেক্ষেত্রে আমি যেটা বলছি সেটি হচ্ছে, হয়তো আমাকে একটু ভুল বোঝানো হয়েছে, যে বোঝা হয়েছে যে স্থিতিশীলতা এবং গণতন্ত্র এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমি কোনটা স্যাক্রিফাইস করার যদি প্রশ্ন আসে কোনটা করবো। হয়তো ডক্টর আলী রিয়াজি মনে করেছেন যে আমরা স্থিতিশীলতার পক্ষে গণতন্ত্র স্যাক্রিফাইস করতে চাচ্ছি, আমি সেটা বলতে চাই। আমি বলতে চেয়েছি এমন ভাবে গণতন্ত্র চাপিয়ে দেওয়া যায় না, গণতন্ত্রের নামে আমরা কিন্তু সব জায়গায় ফাংশনাল ডেমোক্রেসি দেখি, সেই ফাংশনাল ডেমোক্রেসিকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সে বিষয়টি হচ্ছে ওই দেশের জনগণের অধিকার। এখন বাইরের কোন শক্তি যদি ওই জনগণের অধিকার নিয়ে তারা যদি এটাকে চাপিয়ে দিতে চায়, সেখানে আমি দেখেছি সমস্যার উদ্বেগ হয়েছে। তা আজকে ঠিক এই একই অবস্থা যদি বলেন গণতন্ত্রের জন্য, ইরাকে সাদ্দাম উৎখাত হয়েছে, লিবিয়াতে গাদ্দাফি উৎখাত হয়েছে, কিন্তু রাজতন্ত্রের তো একটা উৎখাত আমরা দেখিনি। ফলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা ওইভাবে মেনে নিতে পারছি না যে গণতন্ত্রের জন্যই তাদেরকে উৎখাত করা হয়েছে। এটির সাথে আন্তর্জাতিক ভূ রাজনীতি জড়িত আছে, সেটি আমাদের মেনে নিতেই হবে, এবং সেখানে পরাশক্তিগুলোকে ওই দায়ভার নিতে হবে যে যদি এটির এরকম কোন অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জীবন হানি ঘটে তো সেটিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই, সেটিকে গুরুত্ব দিতে হবে। আমরা দেখেছি অনেক নীতি আছে যদি দেশের সরকারকে পছন্দ না করার কারণে জনগণকে শাস্তি দেওয়া হয়, তো সেই জায়গাটার নীতি থেকে আমার মনে হয় সরতে হবে। আর গণতন্ত্র বিকশিত হবে তার ধারাতে, তাকে জোর করে বিকশিত করা যায় বলে আমি মনে করি না। তো এখন এই আইএস এর হুমকি থেকে যদি আমি এখন বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা তো পশ্চিমা বিশ্বে হুমকি দেখেছি, অভিবাসন দেখেছি, আক্রমণ দেখেছি, আমরাও তো এই আক্রমণে আক্রান্ত মুসলিম দেশ হিসাবে। এটি এখানে যতটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল আগে এবং আমরা যতটা সহিষ্ণু সমাজে বাস করতাম, সেটিকে দেখা যাচ্ছে যে এটিকে ধরে ধরে প্ল্যান করে করে আক্রমণ করা হচ্ছে। সমাজের যে বিভাজনের যে লাইনটা, যেখানে দুর্বলতম স্থান অর্থাৎ শিয়া সুন্নির লাইন, তারপরে হিন্দু মুসলমানের লাইন, তারপরে কাদিয়ানি, তারপরে কি বলে সুফিবাদের লাইন, এইসব দুর্বল জায়গায় আক্রমণ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, মুক্ত চিন্তার বিরুদ্ধে আক্রমণ। তো এটি আমরা ভোগ করছি। এখন যদি আমরা সম্মিলিত ভাবে যদি আমরা এটা মোকাবেলা করতে ব্যর্থ হই, তাহলে সেই অস্থিতিশীলতার দিকেই চলে যাবে এবং সেই জায়গাটা ঠেকাতে হলে আমার মনে হয় যে এখন সময় এসেছে যে সব বিশ্বকে পরাশক্তি এবং উত্তি শক্তি এবং ছোট শক্তি সবাইকে মিলে ওই নীতিটাই নিতে হবে, ওইটি কাজ করতে হবে, সাধারণ মানুষের জীবন হানি না ঘটে।
অনেক ধন্যবাদ। আমাদের টেলিফোন কল আসতে শুরু হয়েছে, আমরা একটি ফোন কল এসেও গেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো,
হ্যালো
গনি, হ্যাঁ জি বলুন। হ্যালো,
হ্যালো, হ্যালো,
শুনতে পাচ্ছি?
গনি বলছেন দিনাজপুর থেকে।
জি, আপনার প্রশ্ন বলুন।
আমার প্রশ্নটা হচ্ছে যে সারা বিশ্বে বেশ কিছু দেশ আছে যারা অস্ত্র উৎপাদন করে এবং এরা, আমার মনে হয় এরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা ক্ষুব্ধ জাতি আছে তাদের অস্ত্র বিক্রি করার স্বার্থে এ সকল ক্ষুব্ধ জাতিসত্তাকে ব্যবহার করছে কিনা। পাশাপাশি যে বিষয়টি আলোচনা হলো যে সকল দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে বিকশিত হতে দেওয়া হচ্ছে না, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মানুষকে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের আজকে 80% মানুষ শ্বাস বন্ধ করে আছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা, পেগোডায় হামলা শুরু হয়েছে। যদিও বিভিন্ন খান থেকে দাবি করা হচ্ছে যে এর আইএস করতেছে, কিন্তু বাস্তবে এটা যে আইএস করতেছে বাংলাদেশ সরকারও কিন্তু তা প্রমাণ করতে পারছে না। পাশাপাশি আজকে যিনি বক্তব্য রাখতেছেন আব্দুর রশিদ সাহেব, ইনারা বারবার সরকারের পক্ষের সমর্থন নিতে গিয়ে দেশটাকে আরেকটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে কিনা, আমি জনাব আব্দুর রশিদকে এই প্রশ্নটি করতে চাই। কারণ এদেশের গণতান্ত্রিক অধিকার এ সরকার হরণ করে ফেলছে এবং তারাই আইএস কে এদেশে ঢুকার সুযোগ করে দিচ্ছে কিনা।
ধন্যবাদ মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনি তো শুনলেন এবং আপনার কাছে এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছে, তো আপনার মতামত শুনতে চাই।
ধন্যবাদ প্রশ্নের জন্য। উনি কি রাজনৈতিক চিন্তাধারা থেকে প্রশ্নটা করেছেন? উনি যেমন বলছেন যে বাংলাদেশে গণতন্ত্র হরণ করা হয়েছে, আমরা দেখছি যে বাংলাদেশে গণতন্ত্রের কিছু কিছু ঘাটতি থাকতে পারে, তবে এখানে একটা ফাংশনাল ডেমোক্রেসি আছে। উনি বলতে চাচ্ছেন বাংলাদেশে কোনো ডেমোক্রেসি নাই। আমরা আজকে যে নির্বাচন দেখলাম বাংলাদেশে হলো, যেখানে কিছু সহিংসতা, কিছু বিশৃঙ্খলা সবকিছু মিলিয়ে একটি কার্যকরী ইলেকশন হয়েছে বলে আমরা মনে করছি।
আমরা যদি জঙ্গিবাদের বিষয়টির দিকে বিশেষভাবে দৃষ্টি দেই, আমার মনে হয় আরো প্রাসঙ্গিক হয়ে উঠবে আমাদের আলোচনা। বিশেষ করে উনি বলেছেন যে মসজিদ মন্দিরে হামলা হচ্ছে, তো আমরা দেখতেই পাচ্ছি যে আহমেদ কিছুদিন আগে আহমেদিয়া মসজিদে, রাজশাহীতে বা বগুড়াতে হামলা হয়েছে। তো জেনারেল রশিদ, আপনি যদি এই ব্যাপারটি, জঙ্গিবাদ যে বাড়ছে সেটার দিকে আমার মনে হয় বিশ্লেষণটা নিয়ে
আমি ওটাই বলতে চাচ্ছি যে জঙ্গিবাদ এই কারণে বাড়ছে বাংলাদেশে আমি মনে করি না। বাংলাদেশের জঙ্গিবাদটা হচ্ছে যেটা আমরা বলি যে কিছু কিছু আছে বঞ্চনা থেকে মানুষের কাছে আসে, সেটি বঞ্চনা থেকে যেমন মুক্তিযুদ্ধে এসেছে এটি হবে না। এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা একটি সুস্পষ্ট মতাদর্শ আমদানি করেছে বাংলাদেশে, আবার এটার পেছনে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিয়ে এই জঙ্গিবাদের তত্ত্বকে বাংলাদেশে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখেছি বাংলাদেশের জঙ্গিবাদটা আভ্যন্তরীণ রাজনীতির উঠানামার সাথে জঙ্গিবাদের মাত্রা বেড়েছে, কমেছে। তো এখন হচ্ছে এই জঙ্গিবাদটাকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে মৌলবাদীরা, এবং এখানে মৌলবাদী দলও আছে, স্বভাবতই তাদের স্বার্থে তারা ব্যবহার করছে। এখন ওই স্বার্থে ব্যবহার করাকে যদি উনি গণতন্ত্রের কথা বলেন যে জঙ্গিবাদ গণতন্ত্রের কারণে হচ্ছে, আমি এটা ঠিক মেনে নিতে পারছি না। এই জন্য তাহলে বাংলাদেশে কি কখনোই গণতন্ত্র ছিল না, বা কখনো গণতন্ত্র কখন নেই? এই জঙ্গিবাদের প্রথম আক্রমণ আমরা দেখেছি উদীচী শিল্প গোষ্ঠী, তারপরে সব সরকারের আমলেই এই জঙ্গিবাদ আক্রমণ করেছে আভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ে। সেজন্য আমি এটাকে গণতন্ত্রের সাথে লিঙ্ক করতে পারছি না, তাতে উনি আহত হতে পারেন, কিন্তু আমাদের বিশ্লেষণ এটি দাঁড়ায়।
ধন্যবাদ। আমরা ছোট্ট একটি আইডি নিয়ে আবারও ফিরছি আপনাদের কাছে।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি।
আমার নাম কল্পনা আহমেদ, আমি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের একজন অধিবাসী। আজকের প্রসঙ্গ আইসিস এবং অধিবাসন নিয়ে, সম্প্রতি ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদনে জেনেছি সিরিয়া থেকে আগত একটি পরিবারের অভিজ্ঞতা সম্পর্কে। এই পরিবারটি আইসিস এর অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য 2012 সালে রিফিউজি হিসেবে ইউরোপে যায়, তারপর মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এসে পৌঁছেছে। কেন্টাকি অধিবাসীর অধিকাংশ ব্যক্তি একটি জরিপে জানিয়েছেন যে তারা চান না এদেশে কোনো সিরিয়ান অধিবাসীদের অবস্থান দেওয়া হোক। এমত অবস্থায় ইংরেজি না জানা 7 সদস্যের এই পরিবারটি খুব ভয় ভয় কেন্টাকিতে গিয়ে পৌঁছলো। তাদেরকে আশ্চর্য করে দিয়ে পরিবারটি পেল অভাবনীয় সাহায্য একটি গির্জার কাছ থেকে, যাতে পরিবারটি নিজের পায়ে দাঁড়াতে পারে। এছাড়াও আদিবাসী সমাজকর্মীরা জানিয়েছে যে যে পাড়াটিতে একটি মসজিদও আছে সেখানে এই পরিবারটি প্রার্থনা করতে পারবে। ইতিমধ্যে পরিবারটি জেনেছে যে অন্য একটি মসজিদে ভাঙচুর হয়েছে, অতএব রিফিউজি পরিবারটি ভয়ে ভয়ে রয়েছে। বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, মুসলিম অধিবাসীদের ভয়ের অবসান কখনো কি হবে? অসাম্প্রদায়িক মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ এবং অন্যান্য সকল সমাজ একসঙ্গে হয়ে আইসিস কে প্রতিহত করতে পারবে কি? ধন্যবাদ।
প্রফেসর আলী রিয়াজ, প্রশ্নটি তো শুনলেন, প্রশ্ন ও মন্তব্য দুটি।
দুটো জিনিস এখানে আছে। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ যুক্তরাষ্ট্রে আসলে যে ভিন্ন মতের, বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের গ্রহণ করা যে বিষয়টা, এটা আমরা গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে এক ধরনের ইসলামোফোবিয়া, যেটাকে আমি বলি, বিশেষজ্ঞরাও বলেন যে ইসলামোফোবিয়া, সেটা বেড়েছে। যুক্তরাষ্ট্রে এক ধরনের ইসলামোফোবিয়া আসলে দীর্ঘদিন যাবতই আছে, এবং এদেশের দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি প্রতিষ্ঠান সবসময় আসলে ইসলাম বিরোধী মনোভাবকে সম্প্রসারিত করা, তার প্রতি সমর্থন জোগানো, এটা সবসময় ঘটে এসছে। এবং এখন সেটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে উৎসাহীদের মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্প এবং অন্যরাও বেন কারসন সমেত, তারা আসলে এটা উসকে দিয়েছেন। ফলে এইটা একটা, এই যে ক্যান্টাকির পরিস্থিতির কথা উনি বর্ণনা করছেন, এর বাইরেও আছে, কোথাও কোথাও আসলে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, ইসলামিক সেন্টারে হামলা হচ্ছে, তো সেটা আমরা 2001 সালে দেখেছিলাম, পরবর্তী সময়ে ঘটেছে। সেটা একভাবে মোকাবেলা করতে হয়। সমাজের মধ্যে এটা যেমন আছে, সমাজের মধ্যে সকলের গ্রহণযোগ্যতার চেষ্টাও আছে, এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অনেক তুলনামূলকভাবে সেই সহনশীলতা দেখাতে পেরেছে, যুক্তরাষ্ট্রের সমাজে সেটা আছে। সেটা ওই যে ঘটনার কথা উল্লেখ করলেন, সেখানে আপনি দেখলেন যে আসলেন তার চার্চ শেষ পর্যন্ত এসেছে তাকে সাহায্য করার জন্য। তো এটা আছে এই সমাজে। এখন সেটার জন্য যে লড়াই, সেই লড়াই হচ্ছে আসলে নাগরিকের সমতার অধিকারের, সেই অধিকারের লড়াইটা আসলে আমরা দেখতে পাই প্রতিদিনই আছে, জারি রয়েছে এই দেশে, এবং সেটার সঙ্গে আমরা সকলেই একত্রে যুক্ত, এবং সেটা অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত ইসলামোফোবিয়াটা চলে যাবে। ইসলামোফোবিয়া একেবারে চলে যাবে তাও মনে করি না, এটা হচ্ছে একদিক। আর দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে যে আইসিস কে মোকাবেলা করা। আইসিস মোকাবেলা করার যেটা আমি আগেও বলেছি যে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আইসিস এর উত্থানের পেছনে যেমন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলির এই অ্যাগ্রেশন যেটাকে আমরা ইন্টারভেনশন যেটাকে আমরা বলি, সেটা যেমন একটা ভূমিকা আছে, একটা বড় ভূমিকা আছে, তেমনি আমার মনে রাখতে হবে যে ওই অঞ্চলে যে যে আঞ্চলিক শক্তিগুলির উত্থানের যে চেষ্টা সেটাও সঙ্গে যুক্ত। ইরানের উত্থানের চেষ্টা, তুরস্কের উত্থানের চেষ্টা, সৌদি আরবের উত্থানের চেষ্টা, আঞ্চলিকভাবে তাদের আধিপত্য বিস্তারের যে লড়াই, সেই লড়াইয়ের কারণেও আইসিসের উত্থান ঘটেছে। এই কারণে যে তারা প্রত্যেকেই চেষ্টা করছেন, এই যে ইয়েমেনে সৌদি আরবের অভিযান সেটারও একটা অন্যতম কারণ হচ্ছে ওই অঞ্চলে যে তার আধিপত্য বিস্তারের যে বলয়, সেই বলয়টাকে আরো বিস্তারিত করতে চায়। আবার যেমন ধরুন তুরস্ক যে সমর্থন করছে আইসিসের বিরুদ্ধে, বা একই সঙ্গে আবার সিরিয়ার আসাদ সরকারের বিরোধিতা করছে তুরস্ক, তারও কারণ হচ্ছে যে ওই অঞ্চলে সে মনে করে যে ইরান একটা বড় রকমের শক্তি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এখন যেহেতু ইরাকের উপর ইরানের প্রভাব রয়েছে এবং তার সঙ্গে যদি সিরিয়া যুক্ত হয় যে এবং সিরিয়ার আসাদ সরকার যদি টিকে যায়, তাহলে যে প্রভাব বিস্তার বলয়টা তৈরি হবে সেটা তুরস্ক মনে করে মোকাবেলা করা দরকার। ফলে ওই ভূ রাজনৈতিক বাস্তবতাটাও আছে আসলে। তো এই এখন সেটা কিভাবে আপনি মোকাবেলা করবেন, সেটা মোকাবেলা করার জন্য ওই অঞ্চলে যে আঞ্চলিক সিকিউরিটি স্ট্রাকচার এবং যে যেই মানে আর্কিটেকচারটা তৈরি করা দরকার, সকলের মিলে সম্মিলিতভাবে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং সকলের অধিকারের প্রশ্নটা, কোন অবস্থাতেই আমি শান্তি এবং স্থিতিশীলতা নট অ্যাট দ্য এক্সপেন্স অফ যে মানুষের অধিকার এবং তাদের অংশগ্রহণের পথ বন্ধ করে দিয়ে আপনি কখনোই পারবেন না, হয় না, এই পর্যন্ত হয় নাই কোথাও আজকে। আমরা বলতে পারি যে হবে, কিন্তু হবে না, এটা দীর্ঘমেয়াদে সেটা তার পরিণতি আমরা মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আজকে একদিনে তৈরি হয়নি, কেবলমাত্র 2003 সালে ফিরে গেলে চলবে না, আর একটু পিছনে গিয়ে দেখতে হবে যে কিভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে, কিভাবে সকলের মত প্রকাশের পথগুলো বন্ধ করে দেওয়ার কারণে একমাত্র ইসলামপন্থীরা ছাড়া আর কোনো বিকল্প থাকেনি, সেটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। কিন্তু যে আপনি সমস্ত পথ বন্ধ করে দিলে কেবলমাত্র মসজিদ খোলা রাখবেন, কেবলমাত্র ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খোলা রাখবেন, সিভিল সোসাইটিকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করবেন, তখন আর কোনো উপায় থাকবে না। যখনই আপনার রাজনীতির দরজাটা খুলে দেবে তখন ইসলামপন্থীরা এসে দাঁড়াবে বিকল্প হিসেবে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। ফলে শেষ পর্যন্ত আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক যে রাজনীতি সেটা যেমন বিবেচ্য, অভ্যন্তরীণ রাজনীতি সেটা বিবেচ্য, সেগুলিকে বিবেচনায় নিয়েই আসলে সমাধানটা করতে হবে। তার মধ্যে সামরিক একটা অংশ আছে, আমি কিন্তু অস্বীকার করছি না, বারবার আমি জোর দিয়ে এটা বলতে চাই যে হ্যাঁ, যুদ্ধ শেষ পর্যন্ত পর্যদুস্ত করার জন্য আইসিসের একটা অংশকে আপনাকে বিভাগে পর্যদুস্ত করতে হবে, সেটা হচ্ছে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। কিন্তু আইডিওলজি হিসেবে আইসিসকে পরাস্ত করার উপায় কিন্তু কেবলমাত্র সশস্ত্র লড়াই নয়, কেবল যুদ্ধের মধ্যে দিয়ে আপনি সমাধান করতে পারবেন না, সেটা আপনাকে মনে রাখতে হবে। ফলে প্রশ্ন করতে হবে যে বিষয়ে সকলে মিলে ওই চেষ্টা তৈরি করা দরকার, এবং সেই চেষ্টাটা হচ্ছে শান্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছে, দেখা যাক।
অধ্যাপক রিয়াজ, আমাদের আরো ফোন কল এসে গেছে, আমরা ফোন কল নিয়ে আবারও ফিরছি।
হ্যালো,
হ্যালো, জি বলুন।
জি, আমি বাংলাদেশ থেকে মাহাসান স্বপ্ন বলছি।
জি,
আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে অবৈধ পথে মানুষ মালয়েশিয়া, বার্মা বা বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু সেসব দেশে গিয়ে মানুষ ঠিকভাবে ঢুকতে পারছে না, অনেক সময় নদী পথে মারা যাচ্ছে এবং ভালোভাবে থাকতে পারছে না, বা জেলেও যাচ্ছে। তো আমি জানতে চাচ্ছি যে আসলে এইসব ঘটনা থেকে মুক্তির উপায়টা কি? আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ইদানিং আমরা পেপার পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে ঢাকা বা বাংলাদেশে জঙ্গি হামলা বা জঙ্গিবাদের কিছু আশঙ্কা শোনা গেছে, বিশেষ করে কিছুদিন আগে যে পুজো বা ঈদ বা এর পরবর্তীতেও বিভিন্ন পূজা মণ্ডপে হয়তো মসজিদও এই জঙ্গিবাদের একটা ব্যাপার শোনা গেছে। তো আমি জানতে চাচ্ছি যে আসলে জঙ্গিবাদ এই ব্যাপারটা থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে, বা এই এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি?
ধন্যবাদ, আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি আমরা।
হ্যালো, আমি জিয়াউর রহমান বলছি,
শ্রীনগর
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তো আমরা বর্তমানে এই 2015 শেষ লগ্নে এসে দেখতে পাচ্ছি কয়েকটা সমস্যা যেটা আমাদের পৃথিবীকে মাঝে মাঝেই ধরা যায়। তার মধ্যে প্রথম হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুখ শিরোনামে দেখতে পাই। এর আগে যেমন আমরা আলকায়দা দেখতে পেয়েছি, বর্তমানে সেরকম দেখছি আইসিস। তো আইসিস কিন্তু যেটা ইসলামিক স্টেটস অফ ইরান এন্ড সিরিয়া, সেটা কিন্তু মোটেও বর্তমানে ইরান এবং সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, ইরাক এবং সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার গণ্ডি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তো এটাকে তো নির্মূল করতে হবে, এই নির্মূল সে বিষয়ে তো কারোর মধ্যে দ্বিমত নেই। এরকম সন্ত্রাসবাদী দলের বা সন্ত্রাসবাদী সংগঠনের উদ্ভব কেন বারবার ঘটছে সেটা নিয়ে আমাদের বিশ্ব নেতৃত্বের একটু চিন্তা ভাবনা করা দরকার। এবং এই সন্ত্রাসবাদের প্রসঙ্গে আর একটা ব্যাপার যেটা ওতপ্রোত ভাবে জড়িত, সেটা হলো অভিবাসন সংক্রান্ত সমস্যা। যে সন্ত্রাসবাদকে কাজে লাগিয়েই আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষ অপর দেশে গিয়ে ঘাঁটি গাড়ছে বা বসতি স্থাপন করছে, এবং এক্ষেত্রেও যে দেশ তাদেরকে স্থান দিচ্ছে, জায়গা দিচ্ছে, তারাও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকম বাদ বিচার করছে। বাদ বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো আবার সেখানে কোনো একটা জঙ্গি সম্প্রদায়েরই আবার একটা বাসস্থান মানে আবার প্রথমভাবে তৈরি হয়ে গেল। এবং এইভাবে গোটা বিশ্ব জুড়েই দেখা যাচ্ছে যে কোনো জঙ্গি গোষ্ঠীর বিস্তার ঘটে চলেছে বিশ্বব্যাপী। তো এটাকে তো নির্মূল করতে হবে, কিভাবে করা যায়, বিশ্ব নেতৃত্ব কি ভাবছে এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর নতুন বছরের আগত নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে, ধন্যবাদ।
ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। সন্ধি মুখার্জি আমাদের বিশিষ্ট অতিথি, পশ্চিমবঙ্গের সন্ধি মুখার্জি। ওনার টেলিফোন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর আলী রিয়াজ এবং নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল রশিদ। তো মেজর জেনারেল রশিদ, আপনি তো দুটো প্রশ্নই শুনলেন, আপনার কাছে প্রথম প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি, আপনার মতামত জানতে চাচ্ছি।
একটু প্রশ্নটা মনে করিয়ে দেবেন, অনেকগুলো প্রশ্ন একসাথে এসে গেছে।
হ্যাঁ, প্রথমটি ছিল অবৈধ পথে মালয়েশিয়া, বার্মা এবং অন্যান্য জায়গায় যাচ্ছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেমন দেখেছি যে শুনেছি আফ্রিকার অনেক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন, সিরিয়া থেকে, ইরাক থেকে। আমরা এই সব বিষয়গুলো একসাথে ভাবতে পারি যে এই যে অবৈধ অভিবাসীরা যাচ্ছেন এবং মারাত্মক ঝুঁকি নিয়ে যাচ্ছেন, ঝুঁকির সম্মুখীন হচ্ছেন, এর প্রতিকার কি হতে পারে?
আমি এটাকে দুভাবে ভাগ করে দেখতে চাই। একটা হচ্ছে সংঘাত জনিত কারণে হচ্ছে অভিবাসী তৈরি হচ্ছে, আরেকটি হচ্ছে যে সে তার জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সে একটু অ্যাম্বিশাস হয়ে অন্য দেশে বেশি অর্থ আয়ের জন্য যেতে চাচ্ছে। দুটোকে এক করে দেখলে হবে না। বাংলাদেশের এই অঞ্চলে যে সমস্যাটা আমরা দেখছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি বা মিয়ানমার রোহিঙ্গা, এরা হচ্ছে মালয়েশিয়া যাবার একটা প্রবণতা আমরা দেখতে পাই। এখানে এখানে তিনটা জিনিসকে আমরা চিহ্নিত করেছি, একটি হচ্ছে পুশ ফ্যাক্টর আছে, একটা পুল ফ্যাক্টর আছে, আর একটা হচ্ছে মিডিয়া। তো এখানে পুল ফ্যাক্টরে আমরা যেটা দেখেছি যে মালয়েশিয়ার শ্রমিক প্রয়োজন আছে, তো সেটি যখন বৈধ পন্থায় যে সরকার জিটিজি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট ছিল, তো সেটি কাজ করেনি। তো যার ফলে কি হয়েছে যে ওইখানে যে মার্কেটের যে চাহিদাটা আছে, তো সেখানে তাদের কিছু অবৈধ ব্যবসায়ী, তারা মনে করলো যে আমরা অবৈধ পন্থায় লোক আনলে তো এখানে তো লোককে চাকরি দেওয়া যাবে, তো সেখানে ওই চক্রটা তৈরি হলো, সেটি পুল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। বাংলাদেশের এখানে মানুষ যারা ওখানে গিয়ে বেশি আয় করবে এরকম একটা প্রবণতা তাদের ভিতরে কাজ করেছে, এটি পুশ ফ্যাক্টর। আরেকটি আমরা দেখেছি যে যাদেরকে তারা নিয়ে গেছে নৌকায় করে, একটি মধ্য সত্য যারা এই নৌকা টোকা ভাড়া করে থাইল্যান্ড হয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো তিনটা এই প্রক্রিয়াতে এটি ছিল, আমরা এর প্রবণতা খুব বেশি দেখেছিলাম। কিন্তু এটি চিহ্নিত হওয়ার পরে যখন মানুষ সচেতন হয়েছে এবং এটি খুব দুর্যোগময় যাত্রা, এখানে মারা যেতে পারে, এইসব খবর যখন জনগণের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে গেছে, তখন মানুষ কিছু ডিসকারেজ হয়েছে এই পথে না যাবার জন্য। সেই সাথে সরকারি প্রশাসন এই রাস্তাগুলো বন্ধ করার চেষ্টা করেছে, সেখানে শক্ত অবস্থান নিয়েছে। তারপরে আরেকটা দেখেছি যে মালয়েশিয়া উদ্যোগী হয়েছে যে এই সমস্যাটা এইভাবে সমাধান করা যাবে না।
মেজর জেনারেল রশিদ, আমাদের হাতে একদম
দিতে হবে, এখানে যে বৈধ পন্থা চালু হয়েছে
আমাদের হাতে,
এটাকে খুব একটা এখন একটা সমস্যা।
জি, আমরা ছোট্ট করে, আমাদের হাতে একদম সময় নেই, ছোট্ট করে আমরা অধ্যাপক রিয়াজের কাছে যাচ্ছি। অধ্যাপক রিয়াজ, আপনার মতামত খুব সংক্ষেপে।
আমি আমি জেনারেল রশিদের সঙ্গে একমত যে আসলে দুই ধরনের তো ফলে সমস্যার কোনো মানে অনিবাদ সমাধান নেই, কোনো কুকিকাটার সলিউশন নেই। যারা যাচ্ছেন সংঘাতমূলক পরিস্থিতি থেকে, যেমন ধরুন মধ্যপ্রাচ্য থেকে যারা যাচ্ছেন তাদের জন্য যে সমাধান, আর অর্থনৈতিক অভিবাসী যারা হচ্ছেন, যারা মানে অর্থনৈতিক কারণে অভিবাসী হতে বাধ্য হচ্ছেন বা হচ্ছেন, তাদের আপনি এক সমাধান বের করতে পারবেন। ফলে আমাদেরকে প্রথমে শুনে দৃষ্টভাবে বলা দরকার আমরা কোন জায়গায় সমাধানটা করছি, কিসের জন্য করছি, বাংলাদেশের কাছে প্রশ্নকর্তা যেটা বলেছেন বাংলাদেশ, আমার কাছে মানে সেটা প্রধানত অর্থনৈতিক মানে অভিবাসীর সংখ্যায় বেশি। বাংলাদেশে যদি আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু বৈষম্য তৈরি হচ্ছে, মানে বৈষম্য যদি আপনি না তৈরি
মোকাবেলা অধ্যাপক রিয়াজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ শ্রোতারা, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করতে হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।